السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আজকের এই মাহে রমাদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, রমাদানের তাৎপর্য, ইম্পর্টেন্সি এবং রমাদানের গুরুত্বপূর্ণ গুরুত্বের মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, মাহে রমাদান আমাদের দুয়ারে এসে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের জীবনের অনেকগুলো রমাদান আমাদের জীবনে কেটে গিয়েছে। যার বয়স আজকে 50 বৎসর, তার জীবনে কমপক্ষে 50টি রমাদান কেটে গিয়েছে। যার বয়স আজকে 60-এর কোঠায়, তাহলে 60টি রমাদান তার জীবনে অতিবাহিত হয়ে গিয়েছে। যার বয়স আজকে 30 বৎসর, কমপক্ষে 30টি রমাদান তার জীবনে অতিবাহিত হয়েছে। এতগুলো রমাদান এলো গেল, আমরা সেই রমাদান থেকে কতটুকু উপকৃত হতে পারলাম, আমরা সেই রমাদান থেকে কতটুকু বেনিফিট অর্জন করতে পারলাম, আমরা নিজেদেরকে রমাদানের আসল উদ্দেশ্যে কতটুকু সম্পৃক্ত করতে সক্ষম হলাম, আমাদের সেই বিষয়টি খুব গভীরভাবে ভেবে দেখতে হবে, গভীরভাবে পর্যালোচনা করতে হবে, গভীরভাবে আমাদের অনুধাবন করতে হবে। একটি মানুষ যদি একবার পাস না করে, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বারের মাথায় গিয়ে সে পাস করবেই, তার উদ্দেশ্য সাধিত হবে। সাঁতার কাটার জন্য নদী পার হবে, সাঁতার কেটে নদী পার হবে। একবার ফেল হয়েছে, দুইবার ফেল হয়েছে, পাঁচবার ফেল হয়েছে, কিন্তু এরপরে যে দেখবেন যে একবার সে সাঁতরিয়ে নদী পার হয়ে ছেড়েছে, কৃতকার্য হয়ে গেছে। কিন্তু এই রমাদান আমাদের জীবনে 60 বার এলো, 50 বার এলো, 70 বার এলো, 30 বার এলো, আমাদের জীবনের রমাদানের যে আসল উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা সাধিত হল না। রমাদানের যে পারপাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার বিধান দান করেছেন, সেই উদ্দেশ্যটা হাসিল হল না। তাহলে আমার এই 30 বৎসর, 40 বৎসরের রমাদানের রোজা রেখে আমি কি করলাম? শুধু না খেয়ে থাকা ছাড়া আমার তো আর কোনো উপকার হল না। শুধু ডায়েট কন্ট্রোল করা হয়েছে, এতটুকু উপকার হয়েছে, এছাড়া তো আর কোনো উপকার হল না। দেখুন, রমাদানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর ফরজ করেছেন, শুধু এই উম্মতের জন্যই রমাদানের রোজা ফরজ করেননি, বরং হল পূর্ববর্তী যত নবীগণ গিয়েছেন, সমস্ত নবীগণের শরীয়তেই বলতে গেলে নামাজ, রোজা, হজ ইত্যাদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। হ্যাঁ, পালনের পদ্ধতির মাঝে, সময়ের মাঝে কিছুটা হেরফের আছে, কিছুটা পার্থক্য অবশ্যই আছে, কিন্তু পদ্ধতিগত ইবাদতে পার্থক্য থাকলে মৌলিক ইবাদতের মাঝে কোনো ধরনের পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলতেছেন, রমাদানের রোজা সম্পর্কে মহাপ্রভু শুধু এক জায়গায় আলোচনা করেছেন, সেটি হল সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত তিনি এই রমাদানের রোজার আলোচনা শেষ করে দিয়েছেন। এছাড়া পবিত্র কোরআনে উল্লেখযোগ্যভাবে আর রমাদানের রোজা সম্পর্কে কোনো আয়াত নেই। হ্যাঁ, লাইলাতুল কদর সম্পর্কে আয়াত এসেছে, কোরআন অবতরণের রাত সম্পর্কে, মহিমান্বিত রাত সম্পর্কে আয়াত এসেছে, কিন্তু রমাদানের রোজা সম্পর্কে কোনো আয়াত নেই। দেখুন, রমাদানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর যেমন ফরজ করেছেন, পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ করেছিলেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, রমাদানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। শুধু তোমাদের উপর এই কঠিন বিধান দেওয়া হয়নি যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এক ফোঁটা পানিও তুমি পান করতে পারবে না, একটু জুস পান করতে পারবে না, এক লোকমা খাবারও খাওয়ার সম্ভবপর নয়। এমন কঠিন বিধান শুধু তোমাদের উপরে দান করিনি, বরং আমি পূর্ববর্তী উম্মতদের উপরও দান করেছিলাম। দেখুন, এখন একটি প্রশ্ন জাগে, সালাত তথা নামাজ শুধু আমাদের উপর ফরজ নয়, পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল। যাকাত শুধু উম্মতে মুহাম্মাদের উপরই ফরজ করা হয়নি, পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল। হজ শুধু উম্মতে মুহাম্মাদের উপর ফরজ নয়, বরং পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ ছিল। কিন্তু ফাস্টিং এবং রমাদানের রোজা ব্যতিরিকে নামাজ, যাকাত, হজ এই তিনটি মৌলিক বিধান ফরজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেননি যে তোমাদের উপর নামাজ ফরজ করা হলো যেরূপ ফরজ করেছিলাম পূর্ববর্তী উম্মতদের উপরে, তোমাদের উপর যাকাত ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপরে, তোমাদের উপর হজ ফরজ করা হলো যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপরও হজ ফরজ করা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ডিজাইনে কথা বলেননি। শুধু রমাদানের রোজার ব্যাপারে কেন আল্লাহ পাক বললেন যে ফরজ করা হয়েছে রমাদানের রোজা যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে রমাদানের রোজার বিধান ফরজ করার মাধ্যমে এই কঠিন ইবাদতটাকে উম্মতে মুহাম্মাদিকে বাই মেন্টালি ইবাদতটাকে সহজ করে তুলে ধরছেন, কঠিন জিনিসকে সহজ করে দিচ্ছেন। যখন অনেক কঠিন জিনিস আছে যেগুলো বলার ভঙ্গিমায় মানুষ সেগুলো সহজ বলে গ্রহণ করে নেয়, আর অনেক সহজ জিনিস আছে বলার ভঙ্গিমায় সেগুলো কঠিন হয়ে যায়। আর কঠিন জিনিস, কঠিন কাজ যদি একাকি মানুষ করে সেটি আরও কঠিন হয়ে যায়, কিন্তু অনেক মানুষ মিলে যদি একসাথে কঠিন কাজ করে তাহলে সেই কঠিন কাজ তার কাছে কঠিন বলে মনে হয় না। দেখবেন যে আপনি পাহাড়ে উঠছেন, গারে থাওরে উঠতে গিয়েছেন, গারে হেরাতে আপনি উঠবেন, মাউন্ট সাইনাতে উঠবেন, তুরে সাইনাতে উঠবেন, হিমালয়ে উঠবেন, একা একই আপনি যদি উঠতে যান এটা বড় কষ্টকর হবে। কিন্তু দল ধরে কথা বলতে বলতে, গল্প করতে করতে, হাসি তামাশা করতে করতে আপনি চূড়ায় উঠে গেছেন, দেখবেন যে আপনি টেরও পাননি। এটা হলো হিউম্যান বিং নেচার। তো আল্লাহ রাব্বুল আলামিন মেন্টালি এই কঠিন ইবাদতকে উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দিলেন। আরে দেখো দেখো, এই ইবাদতটা এমন ইবাদত নয় যে শুধু তোমাদের উপরই ফরজ করেছি, পূর্ববর্তী উম্মতরাও এই কঠিন ইবাদত করেছে। এইবার দল ভারী হলো, তাহলে উম্মতে মুহাম্মাদি মেন্টালিভাবে প্রিপেয়ার হলো প্রস্তুতি গ্রহণ করল যে না, পূর্ববর্তী মানুষরা পারলে আমরা পারব না কেন? তারা যদি রোজা রাখতে পারে আমরা কেন রাখতে পারব না? মেন্টালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুত করলেন। এই রোজার, রমাদানের রোজার কি পারপাস? দেখুন, রমাদানের রোজার ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, ইবাদতগত ভাবে মানুষের স্বভাব চরিত্র, আখলাক, দান দক্ষিণা, এই সব কিছুর মাঝে পবিত্র রমাদানের প্রভাব বিস্তৃত হয়। রমাদানের রোজার এই বেনিফিট শুধুমাত্র ইবাদতের মাঝেই সীমিত নয়, বরং এর ফিজিক্যাল হাজারো বেনিফিট আছে। আজকে মডার্ন সায়েন্স দেখেন, ডায়েট কন্ট্রোলের জন্য প্রত্যেকটা ডাক্তার রোগীদের মাথা খেয়ে ফেলে। আর যদি রোগী আমার মতো মোটা তাজা হয় তাহলে তো আর কথাই নাই, গেলে প্রথম কথা বলবে ডায়েট কন্ট্রোল করা লাগবে, না খেয়ে থাকা লাগবে। এই একটা হলো কমন কথা, প্রত্যেকটা ডাক্তার অ্যাডভাইস করেন। দেখেন, ওনারা কল্যাণের জন্য মানুষের ডায়েট কন্ট্রোলের দ্বারা হাজার রকমের রোগ ব্যাধি দূরভূত হয়ে যায়, আর অতিরিক্ত খাদ্যের দ্বারা মানুষের দেহের ভিতর রোগ ব্যাধি বাসা বাঁধে। সেই জন্য একটি কথা প্রচলিত আছে, না খেয়ে মানুষ মারা যায় না, খেয়ে মানুষ বেশি মারা যায়। হ্যাঁ, না খেয়ে মারা যায় দুর্ভিক্ষ যদি হয়, কদিন যদি না খেয়ে থাকে, সার্টিন টাইম পর্যন্ত যদি কোনো পুষ্টিকর খাদ্য না পায় তখন মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু স্বভাবতই একটু কম খেয়ে মানুষ কখনো মারা যায় না, বরং হলো মানুষ মারা যায় হলো যদি অতিরিক্ত খাদ্য গ্রহণ করে, অতিরিক্ত খাওয়া দাওয়ার দ্বারা মানুষ মারা যায়, মানুষের দেহও মারা যায়, আবার দেখবেন যে আত্মাও মরে যায়। এই জন্য রমাদানের হাজারো ফিজিক্যাল বেনিফিট আছে, তার মাঝে একটি বেনিফিট, রমাদানের রোজার দ্বারা ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, প্রেশার নিয়ন্ত্রণে আসে। রমাদানের রোজার দ্বারা মানুষের দেহের মাঝে এক ধরনের স্পিরিচুয়ালি এনার্জি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। রমাদানের রোজার দ্বারা যাদের পেটের পীড়া আছে, আমাশা আছে, পেটের পীড়া আছে, পেট ব্যথা আছে, অধিকাংশ মানুষের এই রোগগুলা ভালো হয়ে যায়। স্পিরিচুয়ালি মানুষের কি উন্নতি হয়? মানুষের ভিতর খোদা ভীতি পয়দা হয়ে যায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের দিকে মানুষ এগিয়ে যায়। সেই জন্য দেখবেন যে রমাদান মাসে কোরআন পড়লে যে ধরনের আগ্রহ সৃষ্টি হয়, অন্য রমাদানের বাইরে কোরআন পড়াতে এ ধরনের আগ্রহ সৃষ্টি হয় না। রমাদান মাসে ইবাদত করলে যে মজা পাওয়া যায় অন্য কোনো মাসে সেই মজা পাওয়া যায় না। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ইফতারের সময় ধনী দরিদ্র সব এক ধরনের ইফতার করছে। সুবহানাল্লাহ, কৃপণ আর কৃপণ থাকে না, প্রত্যেকেই হলো চেষ্টা করে যে আমি রমাদান মাসে কিছু করে যেতে চাই, কিছু পয়সা দান দক্ষিণা করে যেতে চাই, কিছু মানুষকে আমি ইফতার করাতে চাই, সুহুর দিতে চাই, মানুষের খেদমত করতে চাই, মানুষের মাঝে সাখাওয়াতি পয়দা হয়ে যায়। সাখাওয়াতি, এটা হলো ফেরেশতাদের গুণ, এটা হলো নেককারদের গুণ, আম্বিয়ায়ে কেরামদের গুণ। সাখাওয়াতি, সাখাওয়াতি মানে হলো কি? জেনারেসিটি। আর এর অপোজিট হলো বখালতি। বখালতি, এটা হলো জাহান্নামী মানুষদের বৈশিষ্ট্য। সুতরাং মানুষ যদি বখিল হয়ে যায়, আমা ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে বখিল হলো, সে বখিল হলো, এই বখালতির পরিণাম তার নিজের উপরই বর্তাবে। দুনিয়ার থেকে দুনিয়াও কোনো দান খয়রাত সাদাকা করে গেল না, নিজের জন্য কোনো ভালো কাজ করে গেল না, নিজের দেহটাকেও একটু ভালো কিছু দিল না, নিজেও ভালো কিছু খেলো না, ভালো কিছু পড়ল না, কোনো মানুষকেও কিছু দিয়ে গেল না, কিন্তু এই সম্পদ বখিল মনে করেছে যে সে কবরে নিয়ে যেতে পারবে, এক শটাকও নিয়ে যেতে পারবে না, এক ফোঁটাও নিতে পারবে না, এক তোলাও নিয়ে যেতে পারবে না, একটা পেনিও নিয়ে যেতে পারবে না, সব এখানে। তাহলে দেহেও শাস্তি ভোগ করল, মানুষজন তাকে ঘৃণা করল, না হলো নিজের জীব তার সম্পদ দিয়ে নিজের জীবনের কোনো উপকার, না হলো মানব জাতির উপকার, না হলো আল্লাহ পাকের সৃষ্টির উপকার, কিছুই হলো না তার, অথচ মাল তার হাতছাড়া হয়েই গেল। এই বখালতি থেকে মানুষ বের হয়ে সখাওয়াত সখি হয়ে যায়, মানুষ মানুষ জেনারেস হয়ে যায়, দাতা হয়ে যায় পবিত্র রমাদান মাসে। এটা হলো আধ্যাত্মিক উন্নতি হয়, মানুষ যখন নাকি সখি হয়, দাতা হয়, তখন মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়, মানুষের স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের রোজার মাধ্যম দিয়ে বান্দাদেরকে আল্লাহর নিকটবর্তী পৌঁছার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, বান্দা আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের খুব কাছে হয়ে যায়। আর শয়তান যেহেতু শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, একদম চেন দিয়ে টাই করে ফেলা হয়, সুতরাং মানুষ 50% পাপাচার থেকে পবিত্র রমাদানে বাঁচার ব্যবস্থা হয়ে গেল। এরপরেও মানুষ রমাদানের রোজা রেখে গুনাহ করে, পাপাচারে লিপ্ত হয়, কেন হয়? নফস তো আর একটা আছে, নফসকে বন্দী করা হয় না, ইবলিস শয়তানকে এবং তার দোসরদেরকে তার অনুসারীদেরকে বন্দী করে দেওয়া হয়। মানুষ পাপাচারে লিপ্ত কম হয় রমাদান মাসে তুলনামূলকভাবে। এই জন্য দেখবেন যে রমাদান মাস মসজিদ ভরে যায়, মসজিদে জায়গা হয় না। রমাদান যেই পেরিয়ে গিয়ে শাওয়ালের ঈদের বাঁকা চাঁদ পশ্চিম দিগন্তে হাসি দিয়ে বের হয়ে ওঠে, সাথে সাথে দেখবেন যে মসজিদ খালি হওয়া শুরু হয়ে গেছে, কোরআনের থেকে দূরে সরা শুরু হয়ে গেছে, মানুষের আর কোরআনের সাথে সম্পৃক্ততা এটি নেই। এই জন্য রমাদান মাস আসছে আধ্যাত্মিক উন্নতি সাধিত করার জন্য, আর সবচেয়ে বড় হলো আল্লাহ পাকের নৈকট্যশীলতা অর্জন করার মাধ্যম। দেখুন, প্রত্যেকটি ব্যবসায়ীরা ব্যবসার আগ দিয়ে তারা হলো একটা সিজনের অপেক্ষা করে। যে দেশে খ্রিস্ট ধর্মের অনুসারী বেশি, সেখানে তারা খ্রিসমাস ডের, খ্রিসমাস সেলের জন্য, ব্ল্যাক ফ্রাইডের জন্য, এই সের জন্য তারা অপেক্ষা করতে থাকে যে সেদিন হলো হিউজ ভলিউমে আমরা হলো বিজনেস করব। মুসলিম দেশগুলাতে অপেক্ষা করতে থাকে হজের মৌসুম কখন হবে, ঈদের মৌসুম কখন হবে, ঈদের বাজারে একটা বিজনেস করে ফেলবো, সারা বৎসরের কামাই করব। তখন যে সমস্ত দেশে পূজা করা হয়, সেই পূজারীরা পূজার আগ দিয়ে একটা ব্যবসা পক্ষ করে নেয়। তাহলে সিজনে হলো ব্যবসা হয়। দেখবেন যে সামারে যখন নাকি সব ট্যুরিস্ট দিয়ে চারিয়ে সারা দুনিয়া হলো ভরে যায়, ট্যুরিস্ট স্পট গুলাকে তখন হলো বিজনেসের জন্য মেইন স্পট হিসাবে বেছে নেওয়া হয়, যে সেখানে হলো ট্যুরিস্টরা আসবে, একটা বিজনেস হবে। তো বিজনেসের জন্য মানুষ ক্ষেত্র অপেক্ষা করতে থাকে, টাইমের অপেক্ষা করতে থাকে এবং প্রপার জায়গার অপেক্ষা করতে থাকে। আমরা দুনিয়াতে আসছি আখেরাতের বিজনেস করার জন্য, আমরা হলাম আখেরাতের বিজনেসম্যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম, তোমাদেরকে আমি সন্ধান দেব না, তোমাদেরকে কি আমি ইনফর্ম করব না এমন বিজনেসের, এমন ব্যবসা বাণিজ্যের, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই বিজনেস করলে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে, যেই বিজনেস তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, সেই বিজনেস কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হওয়া এবং জানমাল ইজ্জত আবরু দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, এটি হলো আখেরাতের বিজনেস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন বিজনেস করার জন্য। আখেরাতে বিজনেস হবে, এগারোটা মাস বিজনেস ভালো হয়নি, অপেক্ষায় আছে যে সামনে যে সিজন আসছে সিজনে রাত দিন পরিশ্রম করব, রাত দিন পরিশ্রম করে বিজনেস করব। যখন যখন কোনো ফেয়ার হয়, কোনো মেলা হয়, দোকানদাররা সেই কাক ডাকা ভরে ভরে তাদের দোকান খোলে, এরপরে ঘুঘু ডাকা বিকাল চলে যায়, এরপরে হলো মধ্যরাত পর্যন্ত তারা দোকানকে খোলা রাখে। কারণ হলো কি, এখন সিজন, এখন বিজনেস। যারা হজের সিজনে দেখেছেন বিজনেসম্যানরা দোকান কয় ঘন্টার জন্য বন্ধ করে, সারা দিন রাত দোকান খোলা রাখছে আর দোকানে সে বসে আছে। কি জন্য বসে আছে? কিছুটা প্রফিট করবে। তো এগারোটি মাস সে দোকানে ভালো বিজনেস করতে পারেনি, এখন অপেক্ষা করছে। মোমেন ব্যক্তি এগারোটি মাস দুনিয়ার ঝাই ঝামেলায় আলসামির কারণে, শয়তানের ধোকার কারণে, নফসের ওয়াসওয়াসার কারণে বিজনেস করতে পারেনি, আখেরাতের সম্বল তৈরি করতে পারেনি। রমাদান এসে গেছে, সুতরাং আরামকে হারাম করে, নিদ্রাকে কোরবানি করে, আমার খানা দানাকে পরিহার করে আমি সারা দিন রাত আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থাকার চেষ্টা করব। তবে এর অর্থ এই নয় যে রান্নাবাড়ি ছেড়ে দিতে হবে, অফিসে যাওয়া লাগবে না, দোকানপাট খুলতে হবে না, একদম খালি মসজিদে বসে থাকবো, এর অর্থ আদৌ তা নয়। এর অর্থ হল ডিভোটেড হয়ে যেতে হবে, সিরিয়াস হয়ে যেতে হবে, এই কাজ আমি করবই। আমার অফিস থাক, আদালত থাক, বিজনেস থাক, ক্ষেত খামার থাক, সবগুলো আমি ঠিক রেখে আমি রমাদানে আমি এই ইবাদত করবই। আমি তারাবীহ নামাজে ডেইলি উপস্থিত হব, কিয়ামুল লাইলে ডেইলি উপস্থিত হব, আমি দিনে ঘুম কমিয়ে দিব, রাতে ঘুমানো অভ্যাস দু এক ঘন্টা ঘুমাবো, আর বাকিটুকু জেগে থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব। প্রথম দিন থেকেই কোরআন তেলাওয়াত শুরু করে দিব, যে প্রতিদিন যদি আমি এক পারা করে তেলাওয়াত করি তাহলে 30 দিনে আমার একটি খতম হয়ে যাবে। তারাবীহ নামাজে খতম হয়, সব মসজিদেই হয়, সেখানে আর একটা খতম হবে, কিয়ামুল লাইল যদি থাকে সেখানে আর এক খতম হবে, তাহলে রমাদান মাসে আমার তিনটা খতম পড়া হলো, শোনা হলো। সুবহানাল্লাহ, আমি একটাও ছাড়ব না, আমি খতমের বরকত ছাড়ব না, কোরআন তেলাওয়াত শোনা ছাড়ব না। এ ধরনের পরিকল্পনা আমাদেরকে আজ থেকেই হলো গ্রহণ করা লাগবে। দেখুন, একটি কথা প্রচলিত আছে, কথাটা সত্য, আমাদের ইহুদি ভাইরা যদি কোনো পরিকল্পনা করে, 200 বছর আগে পরিকল্পনা করে, 200 বছর পরে এটা কি হবে? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির একটা আর্টিকেল আজকে আমি পড়েছি, আমি অনেকক্ষণ সেই আর্টিকেলটা পড়ার পরে চিন্তার সাগরে ডুবেছিলাম এবং নিজেকে, মুসলিম জাতিকে আমি ধিক্ষার দিচ্ছিলাম, আমার নিজেকেই আমি ধিক্ষার দিচ্ছিলাম। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই লিখতেছেন যে আমি যখন বিলাতে আসছি পড়াশোনা করার জন্য, তখন আমার ভরা যৌবন ছাত্র জামানা, দেখি পার্কের একটা পার্কে ঘুরতে গিয়েছি, যে দেখি এখানে পার্কে দোলনায় বাচ্চারা খেলছে, ওখানে কেউ বাস্কেটবল খেলছে, ওখানে কেউ ক্রিকেট খেলছে, ওখানে কেউ ফুটবল খেলছে, যার যেটা সব হলো আনন্দ উৎফুল্লতায়, এখানে সে তার গার্লফ্রেন্ড নিয়ে গল্প গুজব করছে, ওখানে বারবিকিউ করছে, আনন্দ উৎসব। এক কোনাতে যে দেখি একটা স্টুডেন্ট সে বসে বসে বই পড়তেছে, আমি তার কাছে এগিয়ে গেলাম। আল্লামা ইকবাল বলতেছেন, এগিয়ে যেয়ে বলতেছি, জিজ্ঞেস করলাম যে ভাই সমস্ত স্টুডেন্টরা, সব মানুষরা, ছোট ছোট বাচ্চারা, ফ্যামিলি নিয়ে আজকে এনজয় করছে এই পার্কে, তুমি এখানে বসে বসে এই বই পড়ছো কেন? তখন সে বলতেছে যে আমি বই পড়তেছি এই জন্য যে আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করি না, আমার একটি জাতিকে নিয়ে আমি চিন্তা করি, যে আমার জাতির জন্য একটি ভবিষ্যৎ দরকার, আমার জাতির জন্য একটি সম্মানজনক জীবন দরকার, আমার নেশনের জন্য একটি মুক্ত আকাশ দরকার। আমি যদি ভালো করে লেখাপড়া না করি তাহলে আমার জাতিকে আমি কোনো উপহার দেব না। আল্লামা ইকবাল নিজে বলেন, আমি থমকে গেলাম এর কথা শুনে। এরপরে জিজ্ঞেস করলাম যে তোমার জাতি কারা ভাই বলো? তখন তিনি বললেন যে আমি ইহুদি ধর্মের অনুসারী, আমার জাতির কোনো ল্যান্ড নেই, আমার জাতির মুক্ত কোনো আকাশ নেই, সুতরাং আমি লেখাপড়া করছি, সমস্ত মানুষ আনন্দ করতে পারে, তাদের সব কিছু আছে, কিন্তু আমার জাতির জন্য কিছু নাই। আমি লেখাপড়া করছি আমার নিজের জন্য নয়, বরং আমার জাতির জন্য, আমার জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমি লেখাপড়া করছি। সেটা কয় বৎসর আগে, চিন্তা করে দেখেন। সেই জন্য তারা 200 বৎসর আগে পরিকল্পনা করে। খ্রিস্টান ভাইরা ওনারা পরিকল্পনা করেন 100 বৎসর আগে, হিন্দু ভাইরা ওনারা পরিকল্পনা করেন 50 বৎসর আগে, আর আমরা মুসলমানরা কাজ করার পরে হাহুতাশ করি আর বলি এইটা না করে ওইটা করলে তো ভালো ছিল, এইটা করে তো লুজার হয়ে গেলাম, কোনো পরিকল্পনা নাই জীবনে। দেখুন রমাদান আসতেছে, আল্লাহর কসম করে বলি, এখন থেকে যদি আপনি রমাদানের পরিকল্পনা হাতে না নেন, এখন থেকে যদি স্ক্যাজুয়াল আপনি তৈরি না করেন, রুটিন যদি তৈরি করতে না পারেন, আল্লাহর কসম রমাদান ত্বরিতগতিতে অতিবাহিত হয়ে যাবে, আপনার ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার কোনো কিছুই সম্পন্ন হবে না। সেই জন্য পরিকল্পনা তৈরি করেন। মাত্র 2 সপ্তাহের চেয়ে কয়েকদিন বেশি আছে, সুতরাং এখন থেকেই পরিকল্পনা করতে হবে। হজে যারা যায় কতদিন আগের থেকে পরিকল্পনা করে? হজ এটি যেমন ফরজ, রমাদানের রোজা ফরজ না? এটাও তো ফরজ, সুতরাং পরিকল্পনা। হজ জীবনে একবার আসে আর রমাদান বৎসরে একবার আসে, মাত্র 10 বার আসে না, 10 মাসে রমাদান নয়, 12 মাসে রমাদান নয়, বৎসরে মাত্র একবার আসে। সেই রমাদানকে নিয়ে আমি পরিকল্পনা তৈরি করি। রমাদানের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, গুনাহমুক্ত জীবন অর্জন করতে পারো। পাপাচারের সাগরে ডুবে আছো, সব ধরনের পাপ করেছ, চিন্তিত হয়ো না, তুমি নিরাশ হয়ো না, তুমি হিম্মত হারিও না। রমাদান আসতেছে, খাটি দিলে তৌবা করবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে এমন ভাবে মনোনিবেশ করবে যে অতীতের সব গুনাহকে আল্লাহ পাক এই মাসে ক্ষমা করে দিয়ে খাঁটি মুত্তাকি মুমিন বানিয়ে দিবেন আল্লাহ পাক। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি মানে হলো কি? মুত্তাকি বলা হয় কাকে? যেই ব্যক্তি নাকি সমস্ত বিধিবিধানকে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলে, সমস্ত নিষেধাজ্ঞার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, একে বলা হয় হলো মুত্তাকি। আল্লাহর যখন যে বিধান আসছে সেখানে সেই বিধান পালন করা, আর যত ধরনের নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞার থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে, অবিচার থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, চগলখড়ির থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, সব অন্যায় থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা, এর নাম হল মুত্তাকি হওয়া। এটি হল ইমানের সর্বোচ্চ স্তর। রমাদানের রোজার দ্বারা মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে। এইবার মানুষ চিন্তা করতে পারে, রব্বুল আলামিন, রমাদানের রোজা আপনি আমাদের উপর ফরজ করলেন, কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে। অনেকে এ ধরনের চিন্তা করতে পারে, এক মাস এত লম্বা, এত বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামাম মাদুদাত, হে বান্দা, তোর গণনায় এই রমাদান একটু দীর্ঘায়িত হতে পারে, কিন্তু এটি কয়েকটি দিন মাত্র, গণনার কয়েকটি দিন। তুই গণনা শুরু করে দে, প্রত্যেক দিন ক্যালেন্ডারে একদিন একদিন করে কাটতে শুরু কর, দেখবি যে তড়িৎ গতিতে এই রমাদান চলে গেছে। আইয়ামাম মাদুদাত, এটা গণনার কয়েকটি দিন মাত্র। এখন যারা অসুস্থ, যারা মুসাফির, তারা বলতে পারে, রব্বুল আলামিন আপনি এমন এক কঠিন বিধান আমাদের উপর চাপিয়ে দিলেন, আমরা কেবল সফরে আছি, সেখানে খানা পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, সেখানে কত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। রব্বুল আলামিন আমাদের উপর রমাদানের রোজা ফরজ করে দিলেন, অসুস্থ মানুষ হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কারো হলো জীবন সন্ধ্যা ঘনিয়ে আসছে, যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যেতে পারে, এই অবস্থায় সে অভিযোগ করতে পারে, রব্বুল আলামিন আমার জীবনই বাঁচেন, আমি হসপিটালের বেডে শুয়ে আছি আর তুমি আমার উপর জুলুম করলা, তুমি রমাদানের রোজা ফরজ করে দিলে আমার উপর। আল্লাহ পাক বলেন, হে মুসাফির তুই ভয় করিস না, হে অসুস্থ মানুষ তুই ভয় করিস না, তোদের উপর এই অসুস্থ অবস্থায় আর সফরের অবস্থায় আমি আল্লাহ রমাদানের রোজা যদিও ফরজ করেছি, কিন্তু এই মুহূর্তে তোকে রাখতে হবে না, যখন সুস্থ হয়ে যাবে তখন রাখবি, যখন সফর শেষে বাড়িতে ফিরে যাবে তখন রাখবি, এখন তোর রাখা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আপত্তি উত্থাপিত হতে পারে, এই জন্য আল্লাহ পাক অগ্রিম জবাব দিয়ে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মাঝে যে নাকি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ আবার এবং অসুস্থ নয়, অনেকে জিজ্ঞেস করি, ভাই রোজা রাখেন নাই, হুজুর অসুস্থ, কি অসুস্থ, কয় মাথা ব্যথা হয়েছে। দেখেন, মাথা ব্যথা একটা অসুস্থতা যে রোজা রাখা যাবে না, ঝগড়া করে তিন দিন হইলে না খেয়ে থাকতেছে তখন আর কিন্তু অসুস্থতা নাই, একটু জ্বর হয়েছে বিরাট অসুস্থ, একটু ডায়াবেটিস আছে, কয় আমি আমি তো ডায়াবেটিস রুজি, আমি তো রোজা রাখতেই পারবো না, এ ধরনের অসুস্থতা নয়, এমন অসুস্থতা যার দ্বারা মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রোজা রাখলে, এমন অসুস্থতা বিজ্ঞ ডক্টর যদি বলেন যে তুমি যদি রোজা রাখো তোমার কষ্ট রোগ বেড়ে যেতে পারে, তোমার জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে, মা জননী তোমার পেটে বাচ্চা আছে, তুমি রোজা রাখলে তোমার বাচ্চার ক্ষতি হতে পারে, নিজের থেকে এই সার্টিফিকেট নেওয়া যাবে না, কোনো মুফতির কাছ থেকে এই সার্টিফিকেট নেওয়া যাবে না, এই সার্টিফিকেট নিতে হবে মোমেন অভিজ্ঞ ডক্টরের কাছে। যদি এই ধরনের সার্টিফাইড ডক্টর যদি নাকি বলেন, পরীক্ষা নিরীক্ষা করার পরে অভিজ্ঞতার আলোকে তিনি যদি সার্টিফাইড সার্টিফিকেট দিয়ে দেন যে তোমার রোজা রাখলে ক্ষতি হবে, তখন তাকে এই অসুস্থতাকে অসুস্থতা বলা হবে। আর মা বোনদের যে আল্লাহ কর্তৃক প্রতি মাসে যে অসুস্থতা দেখা দেয়, এটাও শরীয়তে গ্রহণযোগ্য অসুস্থতা, এই সময় ওনারা রোজা রাখা ওনাদের তৎকালীনভাবে আদায় করা তাদের উপর ফরজ নয়। অনেক মা বোনরা মন খারাপ করেন, খুব মনে কষ্ট পান, লাইলাতুল কদর এসে গেছে, সব ভাই বোনরা দলে দলে মসজিদে চলে যাচ্ছে, কেয়ামুল লাইল করছে, আর আমাকে কি আল্লাহ ব্যারাম দিল, কি অসুখটা দিল, আমি মসজিদে যেতে পারছি না, আমি কেয়ামুল লাইলে অংশগ্রহণ করতে পারছি না, আমি রোজাও রাখতে পারতেছি না। মা বোনদের স্বভাবতই মনে কষ্ট আসে, মা বোনরা একটুকু মনে কষ্ট করবেন না, কষ্ট নেবেন না, যিনি সুস্থ অবস্থায় রমাদান মাসে রোজা রেখে
লাইলাতুল কদরের সওয়াব অর্জন করল, কিয়ামুল লাইল করে যে সওয়াব পেলেন, তারাবিতে অংশগ্রহণ করে যে সওয়াব পেলেন, রমাদানে রোজা রেখে যে সওয়াব পেলেন, রমাদান শেষে আপনি যখন সুস্থ হয়ে যাবেন সেই সময় রোজা রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একই সওয়াব দান করবেন। আল্লাহর ইনসাফের নীতি কখনোই কারো উপর জুলুম করে না, আপনার মন খারাপের কোনো কারণ নেই, আপনি পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবেন। হ্যাঁ, রমাদান মাসে যে ইবাদতগুলো করা যায়, জিকির করবেন বসে বসে, তাসবিহ তাহলিল পাঠ করবেন, কোরআন শরীফ পড়তে না পারলে শুনবেন আপনি, ক্যাসেট সারাদিন তেলাওয়াত শুনবেন আপনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা যে সফর অবস্থায় আছে, সফরটা কত দূরত্ব সফর হতে হবে সেটা নিজের বাড়ির থেকে 48 মাইল ইকুয়াল টু 77 কিলোমিটার, অথবা এর ঊর্ধ্বে যদি কেউ, এর চেয়ে দূরত্ব যদি কেউ যদি যেতে চান তাহলে তিনি মুসাফির হয়ে যাবেন। সেটা যতই কমফোর্টেবল জার্নি হোক, সেই জার্নিটা আপনার বাই কারে হোক, বাই প্লেন হোক, বাই ট্রেন হোক, বাই শিপ হোক, বাই বোট হোক, কমফোর্টেবল জার্নি কেন না হোক, এটা ধর্তব্যর বিষয় না, বরং শরীয়তের বিধান দূরত্ব। এত দূরে গিয়েছেন, 77 কিলোমিটার দূরে চলে গিয়েছেন, মুসাফিরের হুকুম এসে গেছে। এখন নামাজ যেমন কসর হবে, রমাদানের রোজা এই মুসাফিরের জন্য সেটা ঐচ্ছিক করে দেওয়া হলো, রমাদানে রাখা। দেখুন, রমাদানের রোজা তার উপর থেকে কিন্তু চলে যায়নি, ফরজিয়াত তার ঘরের থেকে নেমে যায়নি, বরং তৎক্ষণাৎ ভাবে রমাদান মাসে রোজা রাখা তার উপর ফরজ নয়, বরং রমাদানের পরে তিনি এটা আদায় করতে পারবেন, তার এখতিয়ার। তিনি যদি ইচ্ছা করে কষ্ট করে যদি রোজা রাখেন তাহলে এটা হলো অধিক সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলতেছেন, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে পারেন টরন্টো সিটি থেকে নায়াগ্রা ফলসে গেলেই তো 77 কিলোমিটারের চেয়ে বেশি হয়ে গেল। হ্যাঁ, বেশি হয়ে গেছে। সুতরাং নায়াগ্রা গিয়ে যেমন আপনি কসর নামাজ পড়তে পারেন, অনুরূপভাবে মুসাফিরের বিধানের কারণে আপনি যদি রোজা না রাখেন আপনার জন্য কোনো গুনাহ হবে না। আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, এরপরে গণনার দিনগুলো তারা এই অসুস্থ মানুষ আর যিনি মুসাফির তিনি পরবর্তীতে গণনার দিন পুরা করবেন। গণনার দিন পুরা করবেন এটা কেমনে? আল্লাহ পাক তো এই কথা বলে দিতেই বলে দিলেই ভালো ছিল যে যারা সফরের কারণে অথবা অসুস্থতার কারণে রমাদানে রোজা রাখতে পারেননি তারা রমাদান শেষে তারা কাজা করে নেবেন। এটা হলো কথাটা, হলো ইজি ছিল, সহজ ছিল, তা না করে আল্লাহ পাক বলতেছেন যারা অসুস্থতার কারণে আর সফরের কারণে রমাদানে রোজা রাখতে পারেন নাই, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রমাদানের শেষে তারা গণনার দিন পূর্ণ করে নেবে। এভাবে কেন বললেন? এভাবে বলে আল্লাহ পাক একটি মাসআলার দিকে আলোকপাত করেছেন, একটি মাসআলাকে ক্লিয়ার করে দিয়েছেন। দেখুন, বৎসরে কয়েকদিন রোজা রাখা হলো হারাম, তার মাঝে একটি হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, এরপরে হলো কোরবানির দিনগুলোতে রোজা রাখা হলো হারাম। এদিন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের জন্য ইনভাইটেশন আছে। আল্লাহর ইনভাইটেশন যদি আপনাকে ভাইলেট করেন, অবজ্ঞা করেন, তাহলে এটাও একটা এক ধরনের পাপ। সেই জন্য ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই। তাহলে রোজার ঈদ আসে হলো শাওয়ালের 1 তারিখে, সেদিন ঈদের দিন, সেদিন রোজা রাখা জায়েজ নাই। অসুস্থতার কারণে অথবা সফরের কারণে কারো 10টি রোজা কাজা হয়েছে, 10টি রোজা তিনি রাখতে পারেন নাই, তাহলে তিনি এই রোজাগুলো রাখা শুরু করবেন কবের থেকে? শাওয়ালের 2 তারিখ থেকে তার রাখা, যদি সাধ্য থাকে, মুসাফির যদি বাড়িতে ফিরে আসে থাকেন, অসুস্থ মানুষ যদি সুস্থ হয়ে যেয়ে থাকেন,
তার জন্য উত্তম হল শাওয়ালের দুই তারিখ থেকে শুরু করা। এখন দশটি রোজা কাজা হয়ে গেছে, এখন শাওয়ালের এগারো তারিখ পার হয়ে গিয়েছে, এগারো তারিখের মাঝে একদিন ছিল রোজা রাখা জায়েজ নাই, ঈদের দিন, আর বাকি দশ দিন তিনি সুযোগ পেয়েছিলেন রমাদানের রোজাগুলো কাজা করার জন্য, তিনি রাখেন নাই, বারো তারিখে মারা গেছেন। মারা গেলে তাহলে তার জিম্মাদারিতে দশটি রোজা কাজা আছে বলে তিনি গুনাগার হয়ে কবরে যাবেন। কিয়ামতের দিন এই দশটি রোজা আদায় করার সুযোগ পেয়েছিলেন, আদায় করেননি, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। দশটি রোজা কাজা হয়ে গেছে, শাওয়াল মাসের ছয় তারিখে তিনি মারা গেছেন, তাহলে তিনি এই কাজা করার সুযোগ পেয়েছেন চার দিন। শাওয়াল মাসের প্রথম দিনে ঈদের দিন রোজা রাখার জায়েজ নাই, তাহলে দুই তারিখ, তিন তারিখ, চার তারিখ, পাঁচ তারিখ, এই চার দিন তিনি কাজা করার সুযোগ পেয়েছিলেন। সুতরাং তার জিম্মাদারিতে চারটা রোজা কাজা আছে বলে গণ্য হবে। এই চারটা সুযোগ থাকা সত্ত্বেও তিনি আদায় না করার জন্য গুনাগার হবেন, আর বাকি ছয়টি আদায় করার মতো তার সুযোগই আসেনি। সেই জন্য আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দার সাধ্যের বাইরে কোনো হুকুম আমি আল্লাহ চাপিয়ে দেইনি। এই ছয়টি রোজা, বাকি ছয়টি রোজা রাখার মতো সাধ্যই ছিল না। সেই জন্য যাদের রোজা কাজা হয়ে যায়, যত যথাসম্ভব দ্রুত গতিতে ঈদের পরে সাধ্য থাকলে আদায় করা, যখন আপনি সুস্থ হয়ে যাবেন, যখন মুসাফির থেকে আপনি বাড়িতে ফিরে আসবেন তখনই কাজা আদায় করে দিবেন। তবে আবার রমাদানের মাঝে কাজা করা যাবে না, রমাদানের মাঝে তো প্রত্যেক দিন নতুন নতুন ফরজ আসছে, রমাদানের পরের থেকে কাজা। এটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ওয়ালা আল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। দেখুন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু, এই আয়াতের দুই ধরনের ব্যাখ্যা আছে, দুই ধরনের তাফসীর আছে। এক ধরনের তাফসীর অনুযায়ী আয়াতের এই অংশটুকু ইসলামের প্রাথমিক পর্যায়ে এই বিধানটি ছিল, এরপরে কিছুদিন পরে যখন নাকি নেক্সট আয়াত নাজিল হল, অর্থাৎ সামনের আয়াত ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, অর্থাৎ যেই ব্যক্তি সাধ্য আছে, রোজা রাখতে পারেন, স্বাস্থ্য ভালো, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, সফরেও তিনি নেই, সুতরাং তিনি যদি রোজা না রেখে রোজার বিনিময়ে যদি ফেদিয়া, অর্থাৎ হল মালের একটি অংশের যদি আদায় করে দেন গরিব মানুষকে, ফেদিয়া কত সেটা বলবো, ফেদিয়ার পরিমাণ কত তিনি যদি আদায় করে দেন, তাহলে তার জন্য রোজা না রাখারও অনুমতি আছে, অর্থাৎ রোজা হলো অপশনাল ছিল। রমাদান মাসে ইসলামের প্রাথমিক পর্যায়ে রোজা রাখা না রাখা অপশনাল ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফমান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, রমাদানের রোজা রাখা তোমাদের জন্য যে ইখতিয়ার দেওয়া হয়েছিল, ঐচ্ছিক করে দেওয়া হয়েছিল, রাখলে রাখো, না রাখলে ফেদিয়া দাও, তোমাদের জন্য যে অপশনাল করে দেওয়া হয়েছিল সেই বিধানকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম। আজ থেকে আর সুস্থ এবং যেই ব্যক্তি বাড়িতে আছে, সফরে নেই, তা সে যদি রমাদান মাসে উপস্থিত হয়, তার রোজা রাখার আর কোনো বিকল্প নাই, রোজাই রাখতে হবে তাকে, আর ফেদিয়া দেওয়া যাবে না। সেই জন্য ফেদিয়া ইসলামের প্রাথমিক পর্যায়ে ছিল, পরবর্তীতে এই বিধান রহিত হয়ে গেছে। এই এই ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে আয়াতের এই অংশ হল মনসুখ, মনসুখ অর্থাৎ হল কি, রহিত হয়ে গেছে।
আরেকটি ব্যাখ্যা হল, কোরআনে বহু জায়গায় বহু শব্দ উজ্জ থাকে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আমি কিয়ামতের কিয়ামত দিবসের শপথ করে বলছি, তিরস্কার করি আত্মার নফসের শপথ করে বলছি, শপথ করে কি বলছি, এখানে উজ্জ্বল আছে যে কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উঠানো হবে এবং তোমাদেরকে হিসাবের সম্মুখীন করা হবে, আমি আল্লাহ কিয়ামতের কসম খেয়ে বলছি, নফসের তিরস্কারকারী নফসের কসম খেয়ে বলছি, কিয়ামতে তোমাকে উঠানো হবে, হিসাবের সম্মুখীন করা হবে। তাহলে উঠানো হবে, হিসাবের সম্মুখীন করা হবে, এই বাক্যটি উজ্জ আছে কোরআনে বহু। এটি আরবি ভাষার একটি ডিজাইন, আরবি ভাষার একটি হল সৌন্দর্য, বহু শব্দ উজ্জ থাকে, এখানেও একটা শব্দ উজ্জ আছে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু, আমরা পড়ছি হল ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু, এখানে ইউতিকুনার আগে একটা লা শব্দ উজ্জ আছে, ওয়ালাল্লাযীনা লা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, কোন ব্যক্তি রমাদানের রোজা রাখতে একেবারেই সক্ষম নয়। অসুস্থতা মানুষের দুই ধরনের আছে, এক ধরনের অসুস্থতা কিওর হওয়ার সম্ভাবনা আছে, ভালো চিকিৎসা করলে, সেবা যত্ন করলে তিনি ভালো হয়ে যাবেন, সচরাচর এটা দেখা হয়, এখন নাও হতে পারেন, আল্লাহ পাক জানেন ভালো। আর এক ধরনের অসুস্থতা আছে যেখানে কিওর হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার রোগ শুধু বৃদ্ধি হবে এবং এই রোগ তাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিবে, কিওর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে যিনি এমন অসুস্থ হয়ে গিয়েছেন আর ভালো হওয়ার কোনো চান্স নাই, সেটি কোনো দুরারোগ্য ব্যাধিতেও হতে পারে, সেটি অ্যাক্সিডেন্টের মাধ্যমেও হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে একদম চিরতরে পঙ্গু হয়ে গেছে, অথবা ক্যান্সার হয়ে গেছে একদম লাস্ট স্টেজে, সেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, এই ধরনের হয়ে গেছে, অথবা এমন বার্ধক্যে পৌঁছে গেছেন, সেই এমন বার্ধক্যে পৌঁছে গেছেন যেই বার্ধক্য থেকে আর ফিরে আসার কোনো চান্স নাই, এই তিন শ্রেণীর মানুষকে ও আলাল্লাযীনা লা ইউতিকুনার ভিতর আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন, যারা একেবারে খুনখুনো বুড়ো হয়ে গেছেন, যাদের আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই মুরব্বী যদি রমাদানের রোজা না রেখে যদি ফিদিয়া আদায় করে দেন, তাহলে আল্লাহ পাক তার জন্য সে অনুমতি দিয়ে দিয়েছেন, ফিদিয়া দিলে গুনাহ হবে না। অথবা এমন অসুস্থতা যা ভালো হওয়ার কোনো চান্স নাই, একদম ক্যান্সারের লাস্ট স্টেজে পৌঁছে গেছেন, অথবা হ্যান্ডি তিনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, কার অ্যাক্সিডেন্ট করেছেন, তিনি একদম পঙ্গু হয়ে গেছেন, আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, রোজা রাখা বেচার জন্য বড় কষ্টকর, দিনে কয়েক রকমের ওষুধ খেতে হয়, তাহলে এই ধরনের মানুষ যদি রোজা না রেখে রোজার বিনিময়ে যদি ফেদিয়া আদায় করে দেন, তাহলে তারা গুনাগার হবে না। এখন যে কেউ ফিদিয়া দিবে এমন সুযোগ ইসলাম দেয়নি। দেখুন, যাদের রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে তাদের ফেদিয়ার কোনো মাসলা নাই, ডায়াবেটিক্স হয়েছে আর ফেদিয়া দেওয়া শুরু করে দিলাম, ডায়াবেটিক্স সামান্য একটু ডায়াবেটিস ফেদিয়া দেওয়া শুরু করে দিলাম, রোজা রাখলাম না, এটা সুযোগ নেই। আয়াতের অর্থ বুঝতে হবে, শরীয়তের বিধান বোঝা লাগবে, আল্লাহ পাক কোন আয়াত দিয়ে কি বুঝাতে চেয়েছেন। যাদের ভালো হওয়ার একদম সম্ভাবনা নাই, 0%ও নাই, তাদের জন্যই কেবলমাত্র ফেদিয়ার বিধান। ফেদিয়াকে কতটুকু দিবে, ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, এক মিসকিনকে প্রতি রোজার বিনিময়ে দুই মিল খাদ্য অথবা দুই মিল খাদ্য কিনতে যে পয়সা লাগে সেই পয়সা দিয়ে দিবে। যে দেশে যে আছেন সে দেশের কারেন্সি আপনাকে হিসাব করা লাগবে। যারা ইউএসএ তে আছেন, এখন ইউএসএ তে রমাদানে থাকবেন, আপনার ফিদিয়ান হবে হলো ইউএসএ ডলার অনুযায়ী। যারা কানাডায় আছেন, কানাডিয়ান ডলার অনুযায়ী। যারা ইউকেতে আছেন, ইউকে পাউন্ড অনুযায়ী হবে। যারা কুয়েতে আছেন, কুয়েতে দিনার অনুযায়ী হবে। যারা বাংলাদেশে আছেন, তাদের বাংলাদেশি কারেন্সি অনুযায়ী হবে। যারা ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী হবে। হ্যাঁ, আপনার এই ফিদিয়া আপনি ডলার দিয়ে দিচ্ছেন, পাউন্ড দিয়ে দিচ্ছেন, দিনার দিয়ে দিচ্ছেন, আপনি রিয়াল দিয়ে দিচ্ছেন, এইটা যদি আপনি ফিদিয়া আপনার দেশে ভাঙিয়ে সেটা টাকাতে কনভার্ট করে যদি আপনি সেটি দেন, সেটি অনুমতি আপনার জন্য আছে। এটার ফুকাহায়ে কেরাম আর একটি সহজ হিসাব বের করে দিয়েছেন যে এক সাদাকায়ে, এক রোজার ফিদিয়া এক সাদাকাতুল ফিতিরের সমপরিমাণ। কিন্তু আসল ফিদিয়া হলো আপনার হলো দুই মিল তোয়ামু মিসকিন, মিসকিনকে খাদ্য খাওয়ানো, এটা হলো দুই মিলের যে খরচ হবে সেটা হলো আসল ফিদিয়া। وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له আর এই ফিদিয়ার মাঝে যদি কেউ অতিরিক্ত দেন, মনে করুন যে $10 করে ফিদিয়া আসছে, আপনি $20 করে দিলেন, তাহলে অতিরিক্ত দেওয়া হলো, $40 দিলেন, $50 দিলেন, আল্লাহ পাক বলতেছেন ফমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে সংখ্যা বাড়িয়ে দিবে, ফেদিয়ার অ্যামাউন্ট বাড়িয়ে দেবে, এটা আল্লাহ পাকের কাছেও এটা উত্তম বলে বিবেচিত হবে, সে ততটুকু রিওয়ার্ড পাবে। মিনিমাম রিকোয়ারমেন্ট হলো টু মিল খাবার। ফাফিদিয়াতুন তুআমু মিসকিন ফমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ وأن تصوموا خير لكم إن كنتم تعلمون আর তোমরা যদি কষ্ট সহ্য করে মুসাফির অথবা অসুস্থ মানুষ রমাদানের রোজাগুলো রমাদান মাসেই যদি তারা রাখে, অথবা যিনি নাকি জীবনের আশা ছেড়ে দিয়েছেন এরপরেও কষ্ট সাধ্য করে তিনি রোজা রেখেছেন, কষ্ট সহ্য করে রোজা রেখেছেন, তাহলে আল্লাহ পাক বলতেছেন যে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, এটা তার জন্য উত্তম হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তুমি জানতা, যদি তুমি জানতা, এটা এটা দিয়ে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন যে বান্দা রমাদানের রোজা রাখার সওয়াব এবং এর ফাদায়েল, এর মর্যাদা মর্তবা যদি তুমি জানতা, তাহলে তুমি যত কষ্ট হোক তুমি রোজা ছাড়তা না, তোমরা তুমি কষ্ট করে হলেও তুমি রোজা রাখতা যদি জানতা। তুমি জানো না দেখে তুমি ফিদিয়ে দিয়ে সেরে দিতে চাচ্ছ। দেখেন গত বছর সুবহানাল্লাহ আমাদের এক বন্ধুর নানি মারা গেছেন, 114 বছর বয়সের মুরব্বী মারা গেছেন, রমাদান মাসে মারা গেছেন। যেদিন মারা গেছেন সেদিনও তিনি রোজা ছিলেন, পরিবারের কেউ রাখতে দিবে না, কিন্তু তিনি বলছেন যে না, আমি রোজা ভাঙব না, আমি একটা রোজাও কাজা জীবনে করি নাই, আমি মৃত্যুর আগেও রমাদানের রোজা কাজা করতে চাই না। কষ্ট করে রেখেছেন। দেখেন রোজা অবস্থায় মালাকাল মউত এসে তার জান কবজ করে নিয়ে চলে গেছে। তিনি লুজার হলেন নাকি গেইন করলেন, এবার আমরা চিন্তা করে দেখি। নবী আলাইহিসসালাম সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, এর কারণ হলো সোমবার নবী আলাইহিস সালাতুয়াসাল্লামের জন্মদিন, এটি একটি কথা। হুজুর রাখেন রোজা জন্মদিনে আর আমরা কাটি কেক, হুজুর রোজাদার আমরা হলাম ভোজদার জন্মদিনে, কি উল্টা পথে আমরা রওনা দিয়েছি। জন্মদিনের জন্য রোজা রাখতেন, আর আরেকটি কারণ, সোমবার আর বৃহস্পতিবারে আসরের নামাজ আনতে বান্দার আমল আল্লাহ পাকের দরবারে উত্তোলন করা হয়, পৌঁছানো হয়। আর হুজুর বলেন যে আমি চাই আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হলো আমি যেন রোজাদার অবস্থায় থাকি। মুসা আলাইহিসসালাম তুর পর্বতে কিতাব আনার জন্য গেছেন, এরপরে আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছেন 30 দিন রোজা রাখো মুসা। মুসা আলাইহিসসালাম 30 দিন রোজা রেখে 30 দিন পরে ইফতার করে ফেলেছেন। আল্লাহ পাক বললেন وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلًا হে মুসা, আমি আল্লাহর ইচ্ছে তুমি রোজা আছো, রোজাদার অবস্থায় তোমার উপর আমি কিতাব নাজিল করব। তুমি ইফতার কেন করেছো? আরো 10 দিন রাখো, আরো 10 দিন রেখে 40 দিন পূর্ণ করো। 40 দিন দখর পূর্ণ হয়ে গেছে, মুসা আলাইহিসসালামের উপর তৌরীত নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা অবস্থায় হলো তাকে কিতাব দান করলেন। হাদিস শরীফে আসছে নবী আলাইহিসসালাম বলেন রমাদানে যারা রোজা রাখে রোজাদারের মুখের না খেয়ে থাকার জন্য একটা দুর্গন্ধ হয়, মিসওয়াক না করার জন্য না। এখানে আমরা অনেকে মনে করে থাকে যে মুখে দুর্গন্ধ বানাবো মিসওয়াক না করে, এর দ্বারা ফেরেশতাও কাছে আসবে না, বরং হলো না খেয়ে থাকার জন্য যে দুর্গন্ধ বের হয় দিনের শেষ দিকে, সেই দুর্গন্ধটি আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়ে হরিণের কস্তুরীর চেয়ে বেশি প্রিয়। সেই জন্য আল্লাহ পাক কিতাব দান করতে চান। সমস্ত আসমানি কিতাব পবিত্র রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। এই রমাদান আমাদের সামনে আগত, ইনশাআল্লাহ কালকেও রমাদানের এই আয়াতের, শুধু আজকে তো একটি আয়াত সম্পর্কে আমরা আলোচনা করলাম, আর বাকি আয়াতগুলো নিয়ে কালকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আমরা সেই পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহ পাক যদি করুণা করেন, আল্লাহ যদি অনুগ্রহ করেন। কয়েকটি দোয়ার আবেদন এসেছে আমাদের। আনোয়ার ভাই এবং মতিউর ভাই, ওনাদের ছোট বোন বাংলাদেশে অবস্থান করেন, 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। আমাদের বন্ধুবর আব্দুল আহাদ ভাইয়ের পুরো ফ্যামিলি করোনাতে আক্রান্ত হয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব। ফয়সাল ভাইয়ের ফ্যামিলি করোনাতে বেশ কয়েকদিন আগে আক্রান্ত হয়েছিলেন, দুজন ভালো হয়েছেন, স্ত্রী এখনও ICU আছেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে ওনাদের জন্য দোয়া করি। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما والحقنا بالصالحين إله العالمين رب العالمين امرا কতগুলি গুনাহগার বান্দাবন্দি মিলে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারা থেকে রোজার অধ্যায়ন থেকে আমরা কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। হে আল্লাহ, পবিত্র মাহে রমাদান আসছে, আমরা যেন গুনা মুক্ত হৃদয় নিয়ে রমাদানের মেহমানকে সাদর সম্ভাষণ জানাতে পারি, আমরা যেন ওয়েলকাম জানাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে গুনা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, গুনাহ এত বেশি করেছি, গুনার দ্বারা তো আসমান জমিন ভর্তি হয়ে গিয়েছে, আল্লাহ অন্তর পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গিয়েছে। হে আল্লাহ, কলা গাছে গুঁতো দিলে সেখান থেকে টপটপ করে পানি পড়তে থাকে আমাদের অন্তরের মাঝে। হে আল্লাহ, যতই গুঁতো দেওয়া হয় আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। তোমার ভয়, তোমার ভীতি, হে আল্লাহ, যেন আমাদের অন্তর থেকে, হে আল্লাহ, চিরতরে উঠে গেছে। আমাদের অন্তর পাথর হয়ে গেছে, মরুভূমি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, তুমি মেহরবানি করে এই মরা জীবনে, মরা আত্মাকে
আবার তুমি কোরআনের বারি ধারা দিয়ে তুমি আল্লাহ ওর বার করে দাও। আল্লাহ তুমি মেহরবানি করে আজকের এই মাহফিলের সোয়াব হাদিয়াটুকু তাজদারে মদিনা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজায় মোবারক পৌঁছে দাও, যিনি এই দিনের জন্য এই কোরআনের জন্য দান শহীদ করেছেন, তায়েফে গিয়ে বখাটে ছেলে মেয়েদের হাতে মার খেয়েছেন। হে আল্লাহ, এই তায়েফের জমিন যার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, সেই নবী হে আল্লাহ আমাদের জন্য এত কষ্ট করে গিয়েছেন, ওই নবীর রুহ মুবারকের হাদিয়াকে পৌঁছে দিও। সাহাবায়ে কেরাম, আল্লাহ কেউ নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছেন, কেউ নিজের হাতকে, কেউ নিজের আল্লাহ পাকে, আল্লাহ তে নিজের কলিজাকে, কেউ নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তোমার জন্য স্যাক্রিফাইস করে আজকে এই দিন রেখে গেছেন, ওই সাহাবায়ে কেরামদের আরওয়াহকের হাদিয়াকে পৌঁছে দিও। হে আল্লাহ, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুসান্নিফিন, ফুকাহায়ে কেরাম, সারাটি জীবন উম্মতের ভবিষ্যৎ প্রজন্মের হে আল্লাহ রক্ষার জন্য তারা হে আল্লাহ আরামকে হারাম করে হে আল্লাহ কোরআন হাদিসের হে আল্লাহ সাগরে ডুব দিয়ে সেখান থেকে মানি মুক্ত আরোহণ করে আজকে আমাদের সামনে সুশৃঙ্খলভাবে রেখে দিয়ে গিয়েছেন। রব্বুল আলামিন ওই সমস্ত আল্লাহ ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের আরওয়াহকে হাদিয়াকে পৌঁছে দিও। আমরা যারা হাত উঠিয়েছি, আমরা জনন দুঃখিনী মাকে হারিয়েছি, অনেকে দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে, ভাই, বোন, চাচা, চাচি, মামা, মামি, খালা, খালু, ফুপা, ফুপু, হে আল্লাহ শ্বশুর, শাশুড়ি, হে আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের আরওয়াহকে হাদিয়াকে পৌঁছে দিও। ইলাহাল আলামিন, আমাদেরকেও কবর দেশে যাওয়ার আগে খাঁটি মোমেন না বানিয়ে কবর দিও না। আল্লাহ, এই বৎসর যদি আমাদের কারো ভাগ্যে মৌত লেখা থাকে, আল্লাহ রমাদানের খাঁটি মর্তবা, রমাদানের আল্লাহ ফাদায়েল, রমাদানের বরকত আমাদেরকে না দিয়ে তুমি কবর দেশে নিও না। আল্লাহ তুমি মেহরবানি করে রমাদানের পুরাপুরি খাইরিয়াত আর বরকত আমাদেরকে দান করো। হে আল্লাহ, গত বৎসরের মতো যেন এই রমাদান আমাদের ভাগ্যে না আসে। হে আল্লাহ, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে তোমার ঘর মসজিদে গিয়ে হে আল্লাহ রমাদানের ইমেজকে আনন্দ ঘন পরিবেশে হে আল্লাহ উদযাপন করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, দাসত্ব করতে পারি, তোমাকে সিজদা করতে পারি, তোমার কোরআন তেলাওয়াত করতে পারি, শুনতে পারি, সে তৌফিক তুমি আমাদের থেকে ছিনিয়ে নিও না প্রভু। রব্বুল আলামিন, তুমি করোনা ভাইরাসের এই মহামারীকে উঠিয়ে নিয়ে আল্লাহ তুমি রমাদানকে আল্লাহ স্বতঃস্ফূর্ত রমাদানে পরিণত করে দাও। রব্বুল আলামিন, তোমার দুনিয়ার আনাচে কানাচে যত মসজিদ আছে সবগুলোর দরজাকে তুমি খুলে দাও, হারামাইন শরীফাইনের দরজা খুলে দাও। ইলাহাল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদের সেহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। তিনটি ফ্যামিলি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি জানো কেন তারা দোয়া চেয়েছে? রব্বুল আলামিন, তুমি তো ওই প্রভু যে মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মারতে পারে, অসুস্থকে সুস্থ বানাতে পারে, সুস্থকে অসুস্থ করতে পারে, তুমি তাদেরকে দারুস শেফা থেকে শেফা দিয়ে দাও। ইলাহাল আলামিন, তুমি আমাদের এই আল্লাহ দোয়াগুলোকে মেহরবানি করে কবুল মঞ্জুর করে নিও, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ও সাল্লিল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।